অলির শোভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং পরবাসে যারাই আমাদেরকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, ইলম হিকমতের বাণী অনুষ্ঠানে আমরা মাদানী মুজাকারাতে অনুষ্ঠিতব্য যে বিষয়গুলো থাকে, আমিজাল ইসলাম দামাত বরকাত মানে আলিয়া প্রদত্ত যে মাদানী ফুলগুলো থাকে তার কিছু আলোচনা আমরা মিলে করে থাকি। আমাদের সাথে রয়েছেন মুনাওয়ার ভাই এবং সাথে রয়েছেন শোয়েব ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা কালাম উচ্চারণ করব। যারা আমাদেরকে বিভিন্ন সময়ে মাদানী চ্যানেল দেখে থাকেন, মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দেখে উপকৃত হয়ে বিভিন্ন সময় আমাদেরকে কল SMS পাঠিয়ে থাকেন, আপনাদের ব্যক্তিগত অভিমতগুলো আমাদেরকে দিয়ে থাকেন, সেই অভিমতগুলো আমরা শোনার চেষ্টা করব। আপনারা কি বলতে চেয়েছেন, কি বলেছেন, শুরুতেই আমরা আজকের দুরুদে পাকের ফজিলত জেনে নেব। দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাত মানে আলিয়া এর লিখিত একটি কিতাব শয়তানের কতিপয় হাতিয়ার, এর 4 নম্বর পৃষ্ঠার মধ্যে জামুল জওয়ামিল সুয়ুতি সপ্তম খণ্ড 199 পৃষ্ঠা থেকে একটি হাদিসে পাক নকল হয়েছে যে আল্লাহ নবী রসুল আরবি আল্লাহ তাআলা শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন ও রাতে আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 100টি হাজত পূরণ করবেন, 70টি আখিরাতে এবং 30টি দুনিয়াতে, এবং আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন যিনি এই দুরূদ শরীফ সমূহকে আমার রওজায় এভাবে পৌঁছাবে যেভাবে তোমাদেরকে উপহার প্রদান করা হয়। নিশ্চয়ই আমার ইন্তেকালের পর আমার ইলম ওভাবে বহাল থাকবে যেভাবে জীবদ্দশায় ছিল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব তার কিছু বিষয়বস্তু আমরা শুনে নিই। আজকের বিষয়ের মধ্যে আমাদের রয়েছে যা আমিরুল সুন্নাহ দামাত বরকাতুন আলী শুরুতেই যে বয়ান করে থাকেন, সেই বয়ানের বিষয় ছিল তওবা করে নিন। আমরা সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কিছুটা আলোচনা আলোকপাত করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যারা পশু পাখি লালন পালন করি, হাঁস মুরগি লালন পালন করি, তো আমাদের ঘরে অথবা আমরা মোরগ লালন পালন করি, মোরগের ডাক দেয় বিশেষ করে ফজরের সময় অথবা বিভিন্ন সময়, তো এই ডাকের সময় আমাদের কি করা উচিত এবং কেন ডাকে সে সম্পর্কে আমরা আজকের গুরুত্বপূর্ণ বিষয়ে শ্রবণ করব। আমরা প্রায় দেখে থাকি সমাজের মধ্যে কিছু পুরুষ, ছোট বাচ্চা বলেন অথবা বড় হয়েছে তাদেরকে বলেন, দেখবেন যে কানকে ছিদ্র করে, মহিলাদের মতো কানকে ছিদ্র করে, ওখানে কিছু পরিধান করে নেয়। তো এই কান ছিদ্র করা কেমন? অনেক সময় দেখা যায় মান্যত করে যে অসুস্থতার কারণে হলেও এই কান, জিজ্ঞাসা করলে বলে আমি অসুস্থতার কারণে কান ছিদ্র করেছি, কান ছিদ্র করলে এই অসুখ আমার চলে যাবে। আচ্ছা, এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। শয়তানের মৃত্যু কবে হবে, আর তারপরে আমাদের সমাজে আমরা অনেকেই পশু জবেহে করে থাকি, বিসমিল্লাহি আল্লাহ একবার বলে পশু জবেহে করতে হয়, এ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। বিশেষ করে পশুদের প্রতি দয়া করা সম্পর্কে আজকের আমরা আলোচনা শ্রবণ করব। অনেকেই আমরা যে কাজগুলো করে থাকি দুনিয়াবি প্রসিদ্ধি লাভের জন্য করে থাকি, এটা করা কেমন এ সম্পর্কিত আমরা কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা দোকানের মধ্যে অথবা বাজারের মধ্যে যাই কিছু খরিদ করার জন্য, তখন অনেকে বিভিন্ন তরকারি হোক অথবা কিছু হোক অনুমান করে, অনুমানের ভিত্তিতে কিছু দিয়ে দেয়, অথবা আপনি আধা কিলো কিছু চাইলেন তো আধা কিলো কেউ অনুমান করে দিল, 1 পোয়া চাইলেন 1 পোয়া কেউ অনুমান করে দিয়ে দিল, এ সম্পর্কিত আজকের গুরুত্বপূর্ণ আমরা কিছু মাদানী ফুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। গরমের সিজন, অনেকেই গড়ের ছাদে বাতাসের মধ্যে ঘুমানো পছন্দ করি আমরা, এটা আমরা শ্রবণ করার চেষ্টা করব। ঈশান নামাজের পরে কথাবার্তা বলা কেমন, সুরমা লাগানো কখন উত্তম রয়েছে, এগুলো আমরা ইনশাআল্লাহ তাআলা শুনব। পাশাপাশি আরেকটি জিনিস দেখা যায়, যারা ক্রেতা বিক্রেতা থাকে বিভিন্ন কোম্পানির পক্ষ থেকে, বিভিন্ন আপনার এসআরগণ আসে, যারা তাদের কোম্পানির এই মালগুলো বেচা বিক্রি করে, তো দেখা যায় যে কেউ তেল বিক্রি করলো, বলা হয় যে যে আপনি যে তেল বিক্রি করছেন ওই কোম্পানির চেয়ে আমার কোম্পানির তেল উত্তম ভালো, এটা আপনি বিক্রি করুন, এভাবে করে অনেকেই বিক্রি করে। এ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। আমাদের সময় মোতাবেক আমরা ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব যতদূর আমরা পারি। শুরুতেই আমরা যাব মুনাওয়ার ভাইয়ের কাছে, তওবার বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আমরা প্রথমেই শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
আল্লাহ পাককে খুশি করার মতো একটি আমল হলো তওবা।
জি,
আর বান্দার প্রতিটা কাজের মধ্যে ভুল হতে পারে, যদি সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা চলে। দেখা যায় সুন্নাত পালনের ক্ষেত্রে আমাদের অনেক সময় সীমা লঙ্ঘন হয়ে যায়, তারপর পদ্ধতির মধ্যে ব্যাঘাত ঘটে ইত্যাদি বিভিন্ন কাজের মধ্যে হয়ে যায় আমাদের ত্রুটি। তো বান্দার উচিত নিয়মিত তওবা করতে থাকা। আর এগুলো তো রয়েছে ত্রুটি বিচ্যুতি, আর এগুলি ব্যতীত বান্দা নফস এবং শয়তানের ধোকায় পড়ে গুনাহ করতে থাকে। তো যদি নিয়মিত তওবা করতে থাকে, এই তওবার উসিলায় সে কি হয়, আল্লাহ তাবারক তাআলা তাকে গুনাহ থেকে মুক্ত করে দেয়,
মুক্ত করে দেয়।
এক সময় তার এই অভ্যাস চলে যায়। তামির আলাইহিস সালাম মাদানী মুজাকারার মধ্যে, তো প্রায় মাদানী মুজাকারার মধ্যেই তিনি তওবা করান এবং বায়াত নিয়ে থাকেন, আর উম্মতে মুহাম্মদীকে তার মুরিদদেরকেও তওবার জন্য উৎসাহিত করে। আর কেনই করবেন না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিষ্পাপদের সর্দার। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেওয়াত রয়েছে যে প্রতিদিন, কোন কোন রেওয়াতে রয়েছে 70 বার, আবার কোন কোন রেওয়াতে রয়েছে 100 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক পাক জবানে আল্লাহ তাআলার দরবারে ইস্তেগফার পাঠ করতেন।
আল্লাহ,
তো না
আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য,
নবী গুনাহ করেছে না ত্রুটি করেছে,
জি,
তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নিষ্পাপদের সর্দার হওয়া সত্ত্বেও যদি সময় বের করে আল্লাহ তাবারক তাআলার জন্য 70 বার 100 বার তওবা করতে পারে, তো তুমি উম্মত তোমার জন্য এটা অপরিহার্য,
আল্লাহু আকবার,
এটা করা উচিত। আলহামদুলিল্লাহ বুজুর্গানা দিনে এটা বৈশিষ্ট্য ছিল। আর কেনই করবেন, আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে তওবার বিষয়ে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ আল্লাহ,
তোমরা আল্লাহর দরবারে তওবা করো, প্রকৃত তওবা,
প্রকৃত তওবা, তওবাতুন নাসুহা,
জি, প্রকৃত তওবা। আমাদের এই প্রকৃত তওবা বুঝতে অনেকের
কষ্ট হয়
বা তওবা তো করি, অনেকের প্রশ্ন ওঠে,
তওবা যে প্রকৃত তওবা সেটা করা
হয় না যে তওবা করি গুনাহও করি, তওবা করি রোজা কাজা করি, তওবা করি গালি দিচ্ছি, তওবা করি মাওয়া নাফরমানি করি। তো প্রকৃত তওবাকে আমি এই সম্পর্কে, এই বিষয়টা সম্পর্কে সংক্ষেপে বলবো যে প্রিয় দর্শক, আপনারা যদি আপনাদের জীবনের কারো যদি 20 বছর হয়ে থাকে, 30 বছর হয়ে থাকে, 40 বছর হয়ে থাকে, তো আপনারা দেখবেন যে আপনাদের জীবনের মধ্যে ছোটবেলা থেকে এই পর্যন্ত আমাদের অনেক বিষয় রয়েছে যেটা আমাদের কিন্তু স্মরণে আছে। তো আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত মা বাবার হক নষ্ট করেছি, বন্ধু বান্ধবের হক নষ্ট করেছি, প্রতিবেশীর হক নষ্ট করেছি, আমাদের টিচারের হক নষ্ট করেছি, আমরা যে আল্লাহর ঘর মসজিদ রয়েছে আমার সমাজের মধ্যে সেটার হক নষ্ট করেছি, যদি মাদ্রাসা থেকে থাকে সেটা হক নষ্ট করেছি।
এখানে মনোয়ার ভাই, গুনাহের কথা যদি আমরা স্মরণ করি,
জি,
তাহলে কোন কোন গুনাহের স্বীকারোক্তি আমরা দিব?
জি,
আপনার যদি আমরা দেখি তাহলে আমাদের চোখের পলকগুলো, নিঃশ্বাসের মালাগুলো আমরা গুনাহের মধ্যে অতিবাহিত করেছি, ঘন্টার উপর ঘন্টা আমরা গুনাহের কাজের মধ্যে নিমজ্জিত রয়েছি, পক্ষান্তরে আল্লাহ তাআলা ইবাদত আমরা কতক্ষণ করেছি?
এক
দুনিয়াতে যদি আমরা দেখি,
জি জি,
দুনিয়ার মধ্যে কেউ যদি পাপ করে, দুনিয়ার মধ্যে কেউ যদি অন্যায় করে, অবিচার করে, হত্যাযজ্ঞ করে, মারামারি কাটাকাটি কেউ যদি করে, আর যদি সে আপনার আমাদের দুনিয়ার আদালতের মধ্যে সে স্বীকারোক্তি করে, তাহলে তার কিন্তু শাস্তি অবধারিত, শাস্তি হবে। যেভাবে হোক, ছলে বলে কৌশলে এই যে সে জুলুম করেছে, যে জুলুম করেছে, সে ত মানে খারাপ কাজ করেছে, যেভাবে হোক তার পক্ষে যে উকিল কাজ করে, সে উকিল চায় যে সে তাকে নির্দোষ
প্রমাণ করার
জন্য, প্রমাণ করার জন্য, যদিও বা নিজে স্বীকার করে নেয় যে আমি এই হত্যা করেছি, আমি এই কাজ করেছি, আমি তাকে মেরে ফেলেছি, আমি তাকে গালি দিয়েছি, আমি তার হক আত্মসাৎ করেছি, এই কাজগুলো যদি স্বীকারও করে ফেলে, তখন দেখা যায় যে সে কিন্তু ওই স্বীকারোক্তির কারণে আপনার আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হয়। কিন্তু একমাত্র দরবার, মহান রব্বুল আলামিনের দরবার যদি আমরা দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে মহান রব্বুল আলামিনের দরবারে যদি মানে স্বীকারোক্তি দেয়া হয় যে আল্লাহ আমি তো আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি, আমি ওই কাজ করেছি, আমি এই অন্যায় করে ফেলেছি, আমি এই নাফরমানি করেছি, তুমি আমাকে মাফ করে দাও, তাহলে একমাত্র দরবার, যে দরবার থেকে মানে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন।
আর তওবা এটা যদি বান্দার অন্তর স্থির হয়ে যায় যে আল্লাহ পাকের দরবারে তওবা করার জন্য বিশেষ স্থানেও যাওয়ার প্রয়োজন নেই, আমি যখন যে অবস্থায় আছি আমি তওবা করতে জবান দিয়ে বলা জরুরি না, আমি যদি অন্তর অন্তরে অনুতপ্ত হই,
আপনি জবান দিয়ে বললেন কিন্তু অন্তরে নেই তার
এমন আমাদের অনেক ঘটনা রয়েছে। সাইয়েদ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক মদ্যপায়ের ঘটনা রয়েছে যে সে ভয়ে এমন তওবা করেছে যে আল্লাহ তাআলা এই মদকেই হারাম জিনিসকে হালালে পরিণত করে দিয়েছেন,
সিরকায় পরিণত।
জি,
এটাই এভাবে তাওবাতুন নসুহা,
জি,
প্রকৃত তাওবা। আল্লাহ
ইমাম ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি ঘটনা বলবো যে আজকে যারা আমরা বলি ভাই আমি তো 20 বছর ধরে চাকরি করে ঘুষ খাচ্ছি, কিভাবে এগুলো সব কি করব, এগুলির তাকাজা কিভাবে পূর্ণ করবো, মানে এগুলো কিভাবে আমি কি করব, পরিশোধ করব, আমি তো সুদ খাচ্ছি, এগুলি কি করব, আমি তো ব্যবসায়িক লেনদেন করতে গিয়ে এমন ভাবে ফেঁসে গেছি, আমি এখন এখান থেকে কিভাবে বের হয়ে আসব, ভাই আমি তো অনেকের মানুষের মাল আত্মসাৎ করেছি, আমি কিভাবে কি করব, এই বেড়াজালে সেই অনেকে কি করে নিজে অনুতপ্ত হলেও এগুলো কি করে দেখা যাবে পরকালে, এইভাবে ছেড়ে দেয়। তো দর্শক যারা ছেড়ে দেয় তাদের উদ্দেশ্য বলবো এটা ছেড়ে দেওয়ার সময় না, অনেক মানুষের জমিন আত্মসাৎ করে খেয়েছে, তো পরীক্ষার সময়ের মধ্যে থেকেই পরীক্ষার অঙ্ক যেটা প্রশ্ন রয়েছে সেটা সংশোধন করার সময় থাকে ঠিক তেমন পরীক্ষা শেষ হলে যেমন সময় থাকে না, তো আমাদের হায়াত যতদিন আছে এর মধ্যে আমাদের এগুলো সংশোধন করতে হবে। তো ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ ঘটনাটা বলার উদ্দেশ্য এটাই, যারা আজকে আমরা মনে করি যে আমাদের কঠিন, আমরা কিভাবে তওবা করবো, এভাবে
তওবা করবো,
এত মাল আমরা ডাকাতি করেছি, চুরি করেছি, মানুষের মাল আত্মসাত করেছি, কিভাবে আমরা এগুলো পূরণ করবো। তো ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ তাআলা তিনি প্রথম জীবনে একজন ছিল প্রসিদ্ধ ডাকাত, অনেক বড় ডাকাত ছিল, সে যেই পথে ডাকাত তার তাঁবু ছিল, তার আস্তানা ছিল, সেই পথ দিয়ে মানুষ যদি ভুলও চলে যেত তা আফসোস করতো, হায় হায় এখন আমাদের আর উপায় নেই, আমরা এই ফুজাইল বিন আয়াজ এর মানে ঘাটির সামনে দিয়ে আমরা যাচ্ছি।
আল্লাহ আল্লাহ।
তখন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আলাইহি তিনি কি করতেন, তিনি ডাকাত ছিলেন কিন্তু বাস আল্লাহ তাআলা যাকে জামানার মধ্যে একজন ওলি বানাবেন তার ভিতরে হেদায়েতের সেই সুপ্ত প্রতিভা ছিল। জি, তো তিনি কি করতেন, ডাকাতি করতেন, তো ডাকাতি করার পরে তার একটা বৈশিষ্ট্য ছিল যদি কেউ সালাম দিত তো তার আর
তাকে ছেড়ে দিত
এইভাবে। আচ্ছা, তো আবার তিনি কি করতেন, যা থেকে যে মাল ডাকাতি করতেন সেটা সে লিখে রাখতো।
আচ্ছা,
তো এভাবে
নাম ঠিকানা সব লিখে রাখতো।
জি, এভাবে একদিন এক কোরআনুল কারিমের আয়াত শুনে সে কান্না করতে করতে আল্লাহ দরবার তওবা করে নিল।
আল্লাহ আল্লাহ।
যখন সে খাঁটি তওবা করলো, আমি যেটা বলার উদ্দেশ্য সে তওবা করলো, সে অনেক বছর ডাকাতি করেছে, অপরাধ করেছে, অন্যায় করেছে, মানুষের মাল আত্মসাৎ করেছে, এই পথের মুসাফিররা কোথায় কোথায় গেছে তার জানা নেই, সে এগুলো করেছে, করার পরে এখন সে যখন তওবা করেছে আল্লাহ বাস যে আল্লাহ তাআলার পথে এক কদম আগায় আল্লাহ তাআলা তাকে তার রহমতের চাদর আরো বেশি ঢেকে দেয়,
সুবহানাল্লাহ,
তাকে খুব রাস্তা সহজে দেখিয়ে দেয়।
সুবহানাল্লাহ।
তো ফুজাইল বিন আয়াজ রহমাতুল্লাহ কি করলো, ওই পথ দিয়ে যেই যেই গ্রামের মানুষ ব্যবসা বাণিজ্য করেছে সেই প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে ঘরে ঘরে গিয়ে ওই যে তিনি লিখে রেখেছেন সেই লেখা অনুযায়ী কি করেছে, প্রত্যেকের মাল ফেরত দিয়েছে, এবং আপনার প্রত্যেকের কাছে মাপ চেয়েছে এবং সেই গ্রামে গ্রামে গিয়ে।
আল্লাহ,
এইভাবে তার তওবার পরিপূর্ণতা সে অর্জন করেছে। পরবর্তীতে দেখা গেছে যে হারুনুর রশিদ বাদশাহ, সেই জামানার ঘটনা, হারুনুর রশিদ বাদশাহ ফুজাইল বিন আয়াল রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কাছে গিয়ে, আমরা আজকে বলি আমির হোসেনের মাদানী ফুল, তো ফুজাইল বিন আয়াল রহমতুল্লাহ আলাইহি দরবারে নসিহত হাসিল করার জন্য তিনি
গিয়ে
চিন্তা করেও, কবরে আজাবের কথা চিন্তা করেও, ইন্তেকালের কথা চিন্তা করে, মৌতের কথা চিন্তা করে আমাদের উচিত গুনাহ থেকে তওবা করা। যারা আমরা অনেক সময় দেখা যায় যে হারাম কাজের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মধ্যে লিপ্ত, তো এরকম মনে করেন, অনেকের মধ্যে দিলে এরকম থাকতে পারে যে আমি এই কাজ ছেড়ে দিলে, সুদ খাওয়া ছেড়ে দিলে, ঘুষ খাওয়া ছেড়ে দিলে, হারাম পন্থায় যে উপার্জন করছি এই পন্থাটা যদি ছেড়ে দিই তাহলে আমি কিভাবে খাবো, আমার ফ্যামিলি কিভাবে পরিচালিত করব, আমার পরিবার পরিজনকে কিভাবে চালাবো, অথবা আমার যে স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাস কিভাবে মেনটেন করব। অনেকের এই প্রশ্ন দিনের মধ্যে হতে পারে, আর এটা হওয়ার কারণে হয়তো তওবার মধ্যে ইস্তেকামাত হচ্ছে না অথবা ইস্তেকামাত পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার উপর ভরসা করুন। যেই মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ তাআলা উত্তম রিজিক দাতা। সুদের টাকায় আপনাকে রিজিক দিবে না, না, আল্লাহ তাআলা তো উত্তম রিজিক দাতা, আপনাকে আল্লাহ তাআলা বাস পিওর হালাল রিজিক দান করবেন।
এক বুজুর্গ
কিন্তু তওবা তো করতে হবে না,
এক বুজুর্গ খুব চমৎকার বলেছেন যে যারা এই কথা বলে যে আমি এটা যদি ছেড়ে দেই,
আমি কিভাবে চলব,
ছেড়ে দেই কিভাবে চলবো, তো বলেন যে যে আল্লাহ পাক আপনাকে এই হারাম পন্থা অবলম্বন করার পরেও সে তার রহমত থেকে বঞ্চিত করছে, রিজিক থেকে বঞ্চিত করছে, তো সে আপনি যদি তার পথে চলে আসেন, আল্লাহ তাআলা বাধ্য হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে কিভাবে রিজিক থেকে বঞ্চিত রাখবে?
বাস ইতিকাদের
উত্তম রিজিক দেবে যদি ডাকাতকে তওবার কারণে আল্লাহর ওলি আল্লাহ তাআলা তাকে ওলি হিসেবে কবুল করে নিতে পারে, তা আমাদেরকে কেন দেবে না? এই জন্য উচিত যারা আজকে আমরা নামাজকে কাজা করি, এখনই সময় তওবা করে নামাজ কাজা আদায় করে দেয়া। আমরা যারা আজকে আমাদের ভাইদের মধ্যে, নিজেদের নিকট আত্মীয়দের মধ্যে মাল আত্মসাৎ করে খাচ্ছি, জুলুম করে খাচ্ছি,
ইয়াতিমের হক নষ্ট করছি,
হক নষ্ট করছি, তাদেরকে পরিশোধ করে দেয়া, তারা কাউকে ঠকাচ্ছি, তওবা করে বাস গোপনে মীমাংসা করে নেয়া তাদের সাথে, তো এখনই সময়। কবরের মধ্যে গেলে তখন বুঝতে পারলেও কোনো উপায় থাকবে না,
জি জি,
হাশরের ময়দানে বিচারের সেই
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তাই এই জন্য আমাদের উচিত যে তওবার এখনই সময়, এই মুহূর্তের সময়, এই অনুষ্ঠান বসে বসে দেখার সময়টাই তওবা করা,
তওবা করা।
এর মধ্যে মনে রাখতে হবে জজবা সব সময় থাকে না,
জি,
এটা এখন আছে, এখন আমাদের নিয়ত হয় শয়তান কিছুক্ষণ পরে
পরিবর্তন করে দেয়।
এক বুজুর্গের ঘটনা রয়েছে না, যে সে নিয়ত করলো তার জুব্বাটাকে আল্লাহর রাস্তায় দান করবে, কোনো এক ব্যক্তিকে দান করবে, সে সেটা নিয়ত করে কি করলো, গোসলখানায় প্রবেশ করলো, তো ওয়াশরুমে যখন গেল তো সাথে সাথে সে বের হয়ে আসলো, তখন তার খাদিমকে সেই পোশাকটা দিয়ে বলল তুমি এটা অমুক ব্যক্তিকে দিয়ে দাও, বা এটা আল্লাহর রাস্তায় দান করে দাও, তো সে বললো হুজুর এত তাড়াতাড়ি কেন, আপনি তো এটা পরও এসে করতে পারতেন,
করতে পারতেন।
তখন তিনি বলল যেটা কিছুটা এমন যে নেকির কাজে দেরি করতে নেই, আর
যদি নিয়ত তাবদিল হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়,
পরিবর্তন হয়ে যায়
সব থেকে মেহরুম হয়ে যায়।
তো এই জন্য আমাদের আজকে তওবার বিষয় শুনে আজকে এই মুহূর্তে আমাদের তওবা করা উচিত,
তওবা করে নেই,
এবং তওবার যে আনুষঙ্গিক অনেক বিষয় রয়েছে, যে কারো মাল আত্মসাৎ করলে সেখানে কি, আমি যদি ঘুষ খেয়ে থাকি সেটা কি হবে, আমি সুদ খেয়ে থাকি সেটা কি হবে, আমি যদি ভাইদের এই পর্যন্ত জুলুম করে মাল আত্মসাৎ করে থাকি সেখানে কি হবে, তো এইভাবে দেখা যায় যে তওবার যে বিষয়গুলো রয়েছে ভিতরগত, এগুলো সব পরিপূর্ণ হলে তখন আল্লাহ পাক অবশ্যই তাকে কি করবে, এই তওবার তার গুণাটাকে নেকিতে পরিণত করে দেবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেরি না করি আমরা, আমরা যে যে অবস্থায় রয়েছি, যেই নাফরমানি করি না কেন, কেউ সুদের মধ্যে রয়েছে, কেউ ঘুষের মধ্যে রয়েছে, কেউ নাজায়েজ কাজের মধ্যে রয়েছে, কেউ অন্যের মাল আত্মসাৎ করেছে, কেউ জমির মধ্যে যে আপনার ই থাকে এটাকে কি বলা হয়, আইল বলা হয়, সীমানা বলে, এই সীমানা কেটে, সীমানা কেটে কেটে বাড়ানো এটা রয়েছে, কমানো বাড়ানো জমিকে, এরপরে আপনার কেউ আপনার এতিমের হক নষ্টকারী রয়েছে, কেউ অন্যের প্রতি জুলুমকারী রয়েছে, কেউ মুখ দিয়ে গীবতকারী রয়েছে, কেউ মুখের জবান এরকম রয়েছে যারা তার কথা শুনলে কষ্ট পায়, কোনো মহিলা এমন থাকতে পারে যার কারণে তার স্বামী কষ্ট পাচ্ছে, কোনো স্বামী থাকতে পারে যার কারণে তার স্ত্রী কষ্ট পাচ্ছে, মা বাবা কষ্ট পাচ্ছে, ভাই বোন কষ্ট পাচ্ছে, স্ত্রী পুত্র কষ্ট পাচ্ছে, যারাই আমরা যে সকল অবস্থায় থাকি না কেন, আমরা আল্লাহ তাআলার নিকট সত্যিকার অন্তরে অন্তকরণে তওবা করি। তওবার তিনটি ভিত্তি রয়েছে, অনুতপ্ত হওয়া, গুনাহকে স্বীকার করা, এবং এই গুনাহ ভবিষ্যতে আর না করা, পাকাপোক্ত ইচ্ছা পোষণ করা যে এই গুনাহ আমার থেকে আর হবে না। এই তিনটি ভিত্তির উপর ই করে আমরা, ভিত্তিকে ঠিক করে আমরা তওবা করব ইনশাআল্লাহ। তারা আল্লাহ চাহে তো আমাদের তওবাকে কবুল করবেন এবং আমাদের উপর দয়া করবেন, এবং দোয়াও করা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমাকে তওবার উপর ইস্তেকামত দান করো, স্থায়িত্ব নসিব করো, এবং আমাকে হালাল পন্থায় রিজিক দান করো, হারাম থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও, এবং যে হুকুম আহকামগুলো রয়েছে সেইগুলো মান্য করা যাতে তৌফিক হয়, সেই দোয়াও আল্লাহ তাআলার দরবারে করা। আমি ইসরাত দাওয়াত বরকাতুল আলিয়া রমজান মোবারক মাসে মাদানী মুজাকার মধ্যে বলতেছিলেন যে আমি শুকরিয়ার সাথে সিজদা করেছি, কেন আজকের তারাবির নামাজ আমি আদায় করতে পেরেছি। এটা কিন্তু বুজুগানের দিনের অভ্যাস, ঠিক না? তো আমরাও যদি এরকম করি, আল্লাহ তাআলার যে কোনো নেকির কাজ করে ফেললাম, গুনাহ থেকে বেঁচে গেলাম, আল্লাহ তাআলার কুদরতি কদমের সিজদা দিয়ে দিই, শুকরিয়া সিজদা, শুকরানার সিজদা, যে আল্লাহ তুমি আমাকে গুনাহ থেকে বাঁচিয়েছো, তোমার দরবারে লাখ করে শুকরিয়া, নিয়ত করে বা সিজদা দিয়ে দিই, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচাবেন এবং নেকির পথে চলাবেন। এবং দাওয়াত ইসলামই তো আমাদের সাথেই রয়েছে, মাদানী চ্যানেল আমাদের সাথে রয়েছে, কি আমাদের সাথে নেই? সাথে রয়েছে ইনশাল্লাহ তাআলা। আমরা যদি আমাদের সাথে অ্যাটাচ থাকি ইনশাল্লাহ তাআলা চাহে তো আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো ইনশাল্লাহ। দর্শকের কল রয়েছে, আমরা কিছু কল শ্রবণ করে নিব, এরপরে সোহেবের কাছে আসবো, কালাম শ্রবণ করবো ইনশাল্লাহ তাআলা। আসুন আমরা কল শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন।
আমি মোহাম্মদ নান্ন প্রধান নাঙ্গল সিদ্ধপুর থেকে বলছি। মাদানী চ্যানেল পরিবারের সবাই মিলে এখনো দেখতেছি, সবসময় দেখি, সারাদিন এই চ্যানেলে দেখতেছি। আমাদের জন্য দোয়া করেন, আমরা দোয়া করি আপনারা ভালো ভালো অনুষ্ঠান করতেছেন, ভালো লাগছে।
মাশাআল্লাহ, দেখছেন মাদানী চ্যানেল, শুনে অত্যন্ত খুশি লাগছে। আপনি নিজেও দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন। নেক্সট।
আমার নাম মোহাম্মদ মুশারফ হুসাইন, আমরা দুবাই থেকে ফোন করছি। আমরা পরিবার সহকারে দেখতেছি।
মাশা আল্লাহ, আল্লাহ তালা কবুল করুক আপনার এই নেকির কাজকে, আল্লাহ তালা দরবারে কবুল হোক এবং এর সাদকা আমাদের সকলের বেহিসাব মাগফিরাত হোক, আমিন। নেক্সট।
আমি নানু সে বলছি, আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। মাদানী চ্যানেল এখন দেখতেছি বর্তমানে, আর এক মাসের মতন হবো আমি রেগুলার, ওই দেখি আমার অনেক ভালো লাগতেছে, আগে দেখতাম না। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি এক মাসের মতন হয় পুরো পাঁচ তখন আমার জন্য খেলনা পড়তেছি, আল্লাহ আমার হেদায়ত করছে।
মাশাআল্লাহ। নেক্সট।
কাপুর থেকে, সারাস্তি থেকে, আলামিন আত্তারি এলো মহেশপুতের বাণী অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। আমরা এমন একজন আল্লাহর ওলি, মহান আল্লাহর ওলি একজন পেয়েছি আমির আহলে সুন্নাত। আমরা সবাই বিশ্ববাসী ভাগ্যবান, খুবই ভাগ্যবান।
মাশাআল্লাহ, নিশ্চয়ই আমরা অনেক ভাগ্যবান, আল্লাহ তাআলা আমাদেরকে এই মহান নিয়ামত দাওয়াত ইসলামী দান করেছেন। সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রিয় বান্দা এই 1500 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাতকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। জি, নেক্সট কল।
আমার নাম মিজানুর রহমান, আমি কাশপুর হইতে বলছি। একটু আগে যে বলা হয়েছে যে আপনার ইস্তেফার অর্থাৎ তোবা, এখন আল্লাহ পাক বলছেন তো যে দিয়ে তোমার এই নফসের উপরে যত জুল করো না কেন, আল্লাহ রাসুলের কাছে যখন বলবা, যদি আল্লাহ রাসুল আমার আল্লাহকে বললে তুমি যত বড় গুনাই করো না কেন আমি মাফ করে দিই, এখন ইস্তেফারও করতে হবে, ঠিক আছে, এখন তোবাটা কিভাবে হবে মানে এটা জানার জন্য।
আল্লাহ আল্লাহ, আল্লাহ তাআলা নিকট তওবা করতে হবে, এবং যে কথা বলেছেন কোরআনের আয়াতের একটা অংশ বিশেষ আমাদের দর্শক আমাদেরকে শুনিয়েছেন যে আল্লাহ রাসূলের নিকট তোমরা যাও, আল্লাহ রাসূল যদি তোমাদের ব্যাপারে সুপারিশ করে তাহলে আমি তোমাদেরকে মাফ করে দিব। মাশাআল্লাহ, আমরা তওবা তো অবশ্যই করব, বিশেষ করে তওবার অনেকগুলো যে আমি তিনটি পদ্ধতি বললাম, তিনটি স্তম্ভ বললাম, ভিত্তি বললাম, এই ভিত্তিকে স্মরণ রেখে আমাদেরকে তওবা করতে হবে।
আমার এই ভাইয়ের মূলত এর মধ্যে এই বিষয়টা আসতে পারে যে আমাদের মসজিদের ইমাম বা যারাই আছে এইভাবে যে আরবিতে পড়ায়, নর্মালি এভাবে পড়ায়, তো সেইভাবে পড়াটাই কি তওবা না, এটাও তার একটা প্রশ্ন হতে পারে। তো এটার বিষয়টা এটাই বলবো যে আরবিতে আমরা পড়ি তো
অর্থ হয়তো জানি,
অর্থ আমরা অনেকে বুঝি না, তো না বুঝলে বাস মনে করি এটা তওবা হয়ে গেল। এটা যদি আপনি 70 বার পড়েন, 100 বার পড়েন, নবীর নবীর যে আদাটাকে আদায় করছে সেটা আদায় হবে, নিজেও পড়লেন এটা সওয়াব পাবেন, কিন্তু আপনি যে তওবাটা করছেন এটার মধ্যে কি বলতেছেন, আল্লাহ পাকের কাছে আপনি কি আরজ করতেছেন, কি পেশ করতেছেন, তো এই বিষয়টাকে বুঝতে হবে। এই জন্য তওবা আরবিতে বাক্যতে বলার শর্ত না, আপনি যদি মনে মনে নিজের মাতৃভাষা
মাতৃভাষা বাংলা
কাকুতি মিনতি করেন মায়ের,
যে আল্লাহ আমি ওই মিথ্যা কথা বলেছিলাম, ওই মিথ্যা কথা থেকে তওবা করতে
তওবা করলাম,
আমি আমার মা বাবা নাফরমানি করেছিলাম, আমি মা বাবা নাফরমানি থেকে তওবা
তওবা করলাম, আমি অমুক আমি আত্মসাৎ করেছি থেকে তওবা করলাম, গুনাহ থেকে তওবা করলাম,
এবং ভালো আত্মসাৎটা ফেরত দেওয়া,
এমন না যে যখন ফেরত দেবো তখন তওবা করবো, এমন না,
আগে
তওবাটা এখন করবো, এই মুহূর্তেই করে নেবো, আল্লাহ আমি এই গুনাহ করেছি।
কেউ যদি দাড়ি কাটে, দাড়ি কাটে, দাড়ি কাটার তওবা করতে হবে যে আল্লাহ আমি আগে দাড়ি কেটেছি অথবা এক মুষ্টি থেকে শর্ট ছোট করেছি এ থেকে তওবা করছি, আমি আর কাটবো না।
তো এইভাবে গুনাকে
কেউ নামাজ কাজা করলে,
জি
না আল্লাহ আমি নামাজ কাজা করেছি, আমাকে আমি তওবা করছি আর নামাজ কাজা করবো না,
জি এইভাবে যখন তওবা করবে, তওবা করে তো তখন আরবিতেও যদি বলে মারহাবা, কিন্তু এবার তওবা এটাই যে ওই গুনা থেকে ফিরে আসার জন্য দৃঢ় তার প্রতিজ্ঞা থাকতে হবে, তখন এটা হবে প্রকৃত
প্রকৃত তওবা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার তওবা করা তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবিকিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসলে আমরা কালাম শ্রবণ করি, এরপরে আমরা ইনশাআল্লাহ বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। لم يأت نذيرك في نظر لم يأت نذيرك في نظر مثل تون شد پیدا جانا جگ راج کو تاج تورے تر سوئے جگ راج کو تاج تورے تر سو ہے تجھ کو شہ تو ترا جانا البحر على والموج طغى من بيك تطوفا شربا من بيك تطوفا دار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا مورے نیا پار لگا جا في عطش وسخا كتم ايجي تو اي پاك عبر كرم ايجي تو اي پاك عبر كرم تن ہارے میرے جھیم پر تن ہارے میرے جھیم دو بوند بھی گھیرا جا یا تین زیروں کا کفی نظرین مثلے تون شد پیدا جانا الروح فدا کا فضل تن من دھن سب پھونک دیا مورا تن من دھن سب پھونک دیا یہ جانے بھی پیارے جلا جانا بس خامائے خام نوا رضا نائے طرز میری نائے رنگ میری
alame ya tenazeron ko pe nazaren me se le tono shud paida jana jag raj ko taj ture sarso hai tujhko shahe dura jana
inshallah ala hazrat rahmatullah alaihi khubi sundar ekti kalam ja tin na char bhashay চার ভাষায় উনি লিপিবদ্ধ করেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলা এই কালামের বরকত আমাদের হয়তো অনেকেরই বুঝে আসে নাই তার আল্লাহ তাআলা আমাদেরকে বরকত নসিব করুক আমিন আমরা পরবর্তী বিষয়গুলোর দিকে যাব সিরিয়াল মোতাবেক টাইম আমাদের হাতে কম রয়েছে মোরকের ব্যাপারটার দিকে যাব পাশাপাশি যে পুরুষের কান ছিদ্র করা
মোরক এটা আল্লাহ তাআলা অনেক বড় একটা নিয়ামত
আচ্ছা
সাদা মোরগ এর বিষয়ে অনেক যারা কবিরাজি করে বা আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা মোরগের বিষয়ে
ঘরে রাখার জন্য
বলেছেন এবং সাদা মোরগকে বন্ধু বলেছেন এবং মোরগের ডাক যে পর্যন্ত যায় ওই পর্যন্ত জিন আসতে পারে না
সাদা মোরগ থাকলে জিনও দুর্ভূত হয়ে যায়
আর মোরগ যখন ডাক দেয় তখন সেই সময় দোয়া করতে বলা হয়েছে কেন যে মোরগ ফেরেশতাদের দেখে ডাক দিয়ে থাকে তো এই সময় আমাদের যখন মোরগ ডাকে তখন আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা উচিত প্রার্থনা করা উচিত
কিন্তু এখানে আমাদের শহর এলাকায় যারা বসবাস করে তারা তো এই নেয়ামত থেকে মেহরুম না মোরগের ডাক শুনতে পারে না তারা দোয়া করতে পারবে না কিছু করতে পারবে গ্রাম এলাকায় যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশেষ করে যারা গ্রাম সাইডে রয়েছে তারা তো মোরগ লালন পালন করে তারা মোরগের ডাক শ্রবণ করে তো আজকে আমরা নতুন একটা জিনিস হয়তো শ্রবণ করেছি অথবা যারা আগে জানতাম আমল করতাম না স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যখন মোরগ ডাক দিবে তখন আল্লাহ তাআলার নিকট তার ফজলের জন্য দোয়া করা
বিশেষ করে যাদের ঘরে
জি
খারাপ জিনের প্রভাব রয়েছে তাদের ঘরে অবশ্যই সাদা মোরগ
রাখা উচিত এবং পাশাপাশি বলা হয়েছে যে মোরগ যখন ডাকে তো ফেরেশতাদেরকে দেখে মোরগ ডাকে কিতাবের মধ্যে পাওয়া যায় এবং আমিনুল সুন্নাত মাদানী মুজাকার বলেছেন যে ফেরেশতাদেরকে মোরগ দেখে এই মোরগ ডাক দেয় তখন এই ডাকে যখন দোয়া করা হয় আল্লাহ তাআলা ফজল তালাশ করা হয় আল্লাহ তাআলা ফজল দান করেন সুবহানাল্লাহ বিহামদি কান সিদ্ধের ব্যাপারে
এই দেহের প্রত্যেকটা জিনিসের নিয়ামত এখানে
মহিলাদের তো
বিধান রয়েছে
পুরুষদের
জন্য বিধান রয়েছে
জি
এই জন্য আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে যে মানব দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ কাউকে মানে কারো কাছে বিক্রি করা এটা শরীয়তে জায়েজ আর কোন অবৈধ জিনিসের মান্যত করা সেটাও জায়েজ আপনি বলেছিলেন যে অনেকে ছিদ্র করা মান্যত করে জিজ্ঞাসা করলে যে আমার ছেলেটা খুব রাগী খুব জিদ এই জন্য মান্যত করেছে যে বড় হলে কান ছিদ্র করে দেব
না এটা আপনার এরকম হয় মান্যত করে পাশাপাশি দেখা যায় যে কিছু রোগের ক্ষেত্রে কিছু রোগ একশিয়া রোগ থাকে অথবা অন্য কোনো রোগ থাকে যাদের বিভিন্ন কবিরাজ বলে থাকে যে কান সিদ্ধ করে দিলে এই রোগ চলে যাবে
এটি আমাদের দেখতে হবে কবিরাজ বলুন আর ডাক্তারে বলুন আমাদের ইসলাম কি বলে সেটার ভিত্তিতে আমাদের চিকিৎসা করা উচিত আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমন কোনো আমরা ঘটনা পড়িনি যে কোনো সাহাবায়ে কেরামের কান সিদ্ধ করে দিয়েছে এই রোগের জন্য
জি
তো এই জন্য যে বিষয়টা যে মানব দেহের মধ্যে ইসলামের শরীয়তের অনুমতি ছাড়া আঘাত করা এগুলো আমাদের সম্পূর্ণরূপে নিষেধ রয়েছে আর এভাবে পুরুষে যে কান ছিদ্র করে
শরীরটাও আমাদের প্রতি আমানত আল্লাহ তাআলা
জি অবশ্যই আমানত তো কান ছিদ্র করা এটা আমাদের জন্য অবশ্যই বৈধ না এবং এটা মহিলাদের অলংকার পরার আল্লাহ তাআলা বিধান দিয়েছেন তো তারা পরবে আর আমরা যদি কান ছিদ্র করেও থাকি এই পর্যন্ত
তবা
করে স্বজনদের মধ্যে কেউ বা নিজেরা তো আমরা তবা করব অবশ্যই
আবার আমরা তবা করি এবং সমাজের মধ্যে এর প্রচলন দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় শুধু কান ছিদ্র না আমরা অনেকে ট্যাটু করি যেটা ইসলামে নিষিদ্ধ রয়েছে তারপরে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত করে বিভিন্ন অক্ষর
নাম
লেখা এগুলো থেকেও বিরত থাকতে হবে এবং পাশাপাশি যেটা আমরা শ্রবণ করেছি কান ছিদ্র করে অনেকে আবার অলংকার পরিধান করে স্বর্ণ তো এমনিতেই পুরুষের জন্য নাজায়েজ রয়েছে রৌপ্য তো আপনি 4.5 মাস আর কম একটি আংটি পরতে পারবেন পুরুষের জন্য এটা জায়েজ রয়েছে কিন্তু কানে পরা তো বৈধান নেই তো সেজন্য এই বিষয়গুলো আমরা অবশ্যই খেয়াল রাখবো। ইসলাম হচ্ছে শান্তির একটি ধর্ম এবং ইসলামী শরীয়তের মধ্যে অনুষ্ঠ দেখা যায় কেন এটা নিষেধ হয়েছে ভাই, এর মধ্যে কি রয়েছে, তো কেন নয় আমরা মাননেওয়ালা, আমরা মানব। ইসলামের অনেক কিছু দিক রয়েছে যেগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমাদেরকে বলেছেন যে এটা করা যাবে না, এর মধ্যেই আমাদের লাব্বাইক বলতে হবে, হাজির আমি ইনশাআল্লাহ আমি করব না, কেননা আমরা এর হাকিকত হয়তো জানতে পারি না অথবা জানি না, কিন্তু ইসলাম যেহেতু বলেছেন যে ইসলামী শরীয়তে যেহেতু রয়েছে প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেহেতু বলেছেন তাহলে এটার মধ্যে অবশ্যই হিকমত রয়েছে, আমরা এটা অবশ্যই পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ তো আমাদেরকে তৌফিক দান করুন, এবং যারা কান ছিদ্র করে ফেলেছেন ইতিমধ্যে, যারা এ ধরনের টেটু করেছেন, যারা শরীর ক্ষত করে ফেলেছেন, আল্লাহ তাআলার নিকট সত্যিকার অর্থে সত্যিকার অন্তরে আল্লাহ তাআলার নিকট তওবা করুন, আল্লাহ তাআলা মাফ করবেন ওয়ালা। কিন্তু কান ছিদ্র করে ছিদ্রতর ভালো করা কোন মানে পদ্ধতি আছে বলে আমার জানা নেই, কিন্তু
এটা যদি ভিতরের যে কিছু রাখে তো সেটা বের করলে অটোমেটিক আস্তে আস্তেই
হয়ে যাবে,
যাই হয়ে যাবে,
পূরণ হয়ে যাবে। তো এর প্রতি খেয়াল রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। শয়তানের মৃত্যুর ব্যাপারে আলোচনা হচ্ছিল মাদানী মুজাকারার মধ্যে, যে শয়তানের কখন মৃত্যু হবে একটা প্রশ্ন আসছিল। তো শয়তানের মৃত্যু কখন হবে? আমির সুন্নাত বলেছেন যে এটা কিয়ামত পর্যন্ত তার যে হায়াত দেওয়া হয়েছে, দুনিয়াও শেষ,
আল্লাহ তাআলা আল্লাহ পাকের দরবার থেকে এই অধিকারটা নিয়ে নিয়েছে যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, যে তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করতে। তো আল্লাহ তাআলা এই বিষয়ে আদম আলাইহিস সালাম এর সাথে আল্লাহ পাকের কথোপকথন হয়েছে, শয়তানের এ বিষয়ে কথোপকথন হয়েছে, যে আদম আলাইহিস সালাম বলেছে যে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিলে সে আমার সন্তানদেরকে তো জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সে গুনাহ করাবে। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে সুসংবাদ দিলেন যে তোমার সন্তানদের মধ্যে যখনই আমার দরবারে তওবা করবে আমি সাথে সাথে গুনাহ মাফ করে দেব।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই জন্য যে বিষয়টা যে শয়তান ধোঁকা দিবে, শয়তান গুনাহ করাবে, আর আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাক কি করবে, আমাদের তওবার বদলতে সেই গুনাহকে
মাফ
করে দিবে। শুধু শয়তান আবারও চ্যালেঞ্জ করেছে কি যে বান্দা থেকে তওবাই করতে দেবেন। আজকে আমরা অনেকে বলি না যে আমি গুনাহ করি, তওবা করি, গুনাহ একবারে তওবা করতে গিয়ে বা এভাবে ইত্যাদি দীর্ঘ লালসা দীর্ঘ নিয়ত আমাদের মনে স্থির করে, তো শয়তানের একটা ধোঁকা। আমাদের যখনই গুনাহ হবে, আমি যদি হাজার বারো গুনাহ করি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমার তওবার মধ্যে অটল থাকতে হবে। কেন বলা যায় না যে আজকে আমি এখানে যে তওবা করব না, আমি দুটা কদম দেওয়ার পর আমি ইন্তেকালও করতে পারি। অতএব যখনই গুনাহ হয়ে যাবে অনুতপ্ত হয়ে সাথে সাথে তওবা করা, আর এটাই শয়তানের জন্য খুব কষ্টের কাজ। সে খুব মানে এটা অসহনীয়, বান্দা যখন তওবা
বুঝতে হবে যে তওবা থেকে আমার দিল চাচ্ছে না তওবা করে, তাহলে বুঝতে হবে এটা শয়তানের বসবাস।
জি জি,
অথবা গুনাহ করছে শয়তানের বসবাস, সাথে সাথে তওবা করে নেয়া এবং গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহ তাআলা তৌফিক দিক। কল রয়েছে, আমরা কল শ্রবণ করে নিই। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ শহীদ ইসলাম, বগুড়া থেকে। সীতামাতা ইন্তিকালের পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, কোরআনে পাকের খতম করা, এই আমলগুলো করার দ্বারা তারা কতটুকু উপকৃত হবে কবরের জগতে, এ সম্পর্কে বলুন।
আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। কোরআনে পাকের মধ্যে, হাদিস শরীফের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে এ ব্যাপারে অনেক আলোচনা এসেছে যে মৃত ব্যক্তির জন্য ইসালের সওয়াব করা, বিশেষ করে উম্মে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সাআদ রাদিয়াল্লাহু দূরে ছিলেন, তার আম্মা হুজুর ইন্তেকাল করেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সারাংশ আরজ করছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আম্মা হুজুরের জন্য কী করব? তখন বললেন তুমি কূপ খনন করে দাও। তারপরে কূপ খনন করে, এবং এখানে লিখে দিলেন উম্মে সাআদদের জন্য এটা, তো মানুষজন পানি পান করবে এবং তার সওয়াব তার কবরে পৌঁছে যাবে। এবং সদকায়ে জারিয়ার ব্যাপারে যে এসেছে তিনটি কাজ, সদকায়ে জারিয়া, যেমন নেককার সন্তান রয়েছে, রাস্তা পুল এগুলো মানুষের কল্যাণের জন্য করে দেয়া, কোনো ইলিম হাসিল করার জন্য কিতাব এগুলো কিনে দেয়া, তো এগুলো তো সদকায়ে জারিয়া। এতে এ থেকে বোঝা যায় যে মানুষ ন্যাক আমল করবে এবং কবরের মধ্যে গিয়ে পৌঁছবে। তো আপনি অথবা আমরা যারাই আমাদের মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল করেছেন, তাদের জন্য সদকা করা, দান খয়রাত করা, ইসালে সওয়াব করা, কবর জিয়ারাত করা, বিশেষ করে শুক্রবার দিন ইতিমামের সাথে তৈয়ারির সাথে আপনি কবরস্থানে যাবেন এবং ওখানে গিয়ে কবর জিয়ারাত করবেন, সুরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে ইনশাআল্লাহ তাআলা কবরে আজাব মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। অনেক রেওয়াত রয়েছে, এ নিয়ে তো একটা আলোচনা মানে একটা অনুষ্ঠানই করা যাবে, যে সংক্ষিপ্তভাবে আপনি জানতে চেয়েছেন আমরা বলে দিলাম, এর উপর আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমরা অনেকেই বিশেষ করে দুইটা জিনিস আমরা এখন নেওয়ার চেষ্টা করব, যে পশুদেরকে জবেহ করার সময় একটি দোয়া পাঠ করতে হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অনেকে আমরা পাঠ করি।
যে আমাদের বিয়ে শাদী অনুষ্ঠান হোক বা বিভিন্ন অনুষ্ঠান হোক, যখন ব্যাপক জবাই করতে হয়, আমি এত টাকা খরচ করে মানুষদের দিয়ে কাজ করাই, আমি একটা লোকই নিয়ে করে দিই যে তারা কাটবে প্রত্যেকটা বারে। উদাহরণস্বরূপ 500 মুরগি কাটলে বাবু কি 500 বার আল্লাহর নাম নিতে হবে? মানুষ তো হাজার হাজার বার জিকির করে আল্লাহর আল্লাহর ওলিরা। তো আমরা যদি বলে দেয় যে আপনি আমার মুরগি যে 500 কাটবেন, 500 বারে বিসমিল্লাহি আল্লাহু আকবার
বলতে হয়,
বলবেন, এবার এটার জন্য যদি আপনার পারিশ্রমিক নিতে হয় তাও নেন, বলতে হবে,
বলতে হবে,
তখন সে লজ্জায় পুরো তো বলবে। আর একজন দাঁড় করা রেখে আমরা কিছু সময়ের জন্য, সে অবশ্যই বলবে।
আসলে এটা আমাদের সদিচ্ছা, এবং যারা আমরা এগুলো করছি আমাদের, এবং বিশেষ করে এই মুহূর্তে তারা শুনতে পাচ্ছে কিনা আমরা জানি না, মুরগি ব্যবসায়ী যারা রয়েছে আমাদের সমাজের মধ্যে, শুনতে পারলে তো মারহাবা, তাদেরও আল্লাহ তাআলার ভয় থাকা উচিত যে আমি।
আর পাশাপাশি আমাদের এই কাজটা করতে হবে, আমরা যখন কিনতে যাই তো মুরগিটা জবাই করার পূর্বে আমাদের আওয়াজ দেওয়া, ভাই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নেন উচ্চ স্বরে। তখন কি হবে, অনেক সময় তারা গাফিল থাকলো, উদাসীন থাকলো, আমাদের কথা এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলো, তখন তাদের স্মরণ হয়ে যাবে।
আমি একবার মুরগির বাজারে গেলাম, মানে ব্যক্তিগত এটা কি তো কেনার জন্য, আমার মুরগিও জবাই করে সবকিছু করে নিয়ে আসবো আর কি, এই নিয়ত। আমার সাথে একজন ছিল, উনি দাম দর করতেছে, আমি ওই যেখানে মুরগি জবাই করতেছে ওখানে দাঁড়ানো। তো মুরগি হঠাৎ করে জবাই দেখলাম, আমি ভাবলাম যে মনে হয় আমার মুরগি জবাই হচ্ছে, অথচ বিসমিল্লাহ আকবার বলা হচ্ছে না। আমি বললাম ভাই কয় আপনার না আপনার না, এখন ওখানে তো বলেও কোনো ই নেই। তো আলহামদুলিল্লাহ আমার যখন ওই মুরগি কাটা হলো কাছে থেকে এদেরকে বলিয়ে এটা করানো হয়েছে। তো আমাদের সমাজে আমরা যারা রয়েছি, আমরা যারা মুরগি বাজারে যেই, অনেক সময় দেখা যায় 10টা 12টা অথবা এর চেয়ে অধিক আমরা মুরগি একসাথে ক্রয় করে নিয়ে আসি, ফ্রিজিং করে রাখি খাওয়ার জন্য, অথবা হোটেল ব্যবসায়ী যারা রয়েছে তারা অনেক সময় অনেকগুলো মুরগি কেটে নিয়ে আসে, তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনি হোটেল ব্যবসায়ী, আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বললে এই মুরগিটা হারাম হয়ে যাবে, খানাটা হারাম হয়ে যাবে, এই হারাম খানা আপনার মাধ্যমে আপনার কাস্টমার খাবে। অথবা যারা মুরগি ব্যবসায়ী রয়েছে, তারা যদি যাদেরকে রেখেছে মুরগি ছোলার জন্য এবং জবে করার জন্য, তাদেরকে যদি যে ব্যবসায়ী রেখেছে সে ব্যবসায়ী না বলে, যে তুমি তাকিদ না দেয়, এবং তার তো ওই টাকা পারিশ্রমিক দেয়াটাই হচ্ছে তাকে সঠিকভাবে জবেহ করা, এবং এমন মানুষ রাখা যে বিসমিল্লাহি আল্লাহু আকবার ঠিকমতো বলতে পারে এবং সঠিকভাবে করে দেয়, এটা যদি না করে দেয় তাহলে তো এই যে হারাম হয়ে যাচ্ছে এর অবস্থা কী হবে? আপনার কারণে এই মানুষগুলো সব হারাম খাবার খেল, আর বলা হচ্ছে এক লোকমা যদি কেউ হারাম খাবার খায় 40 দিনের আপনার দোয়া কবুল হয় না, ইবাদত বন্দী কবুল হয়, আল্লাহু আকবার কী অবস্থা হবে? সেজন্য একটু সতর্কতা আমাদের খুবই জরুরি, আল্লাহ তাআলা ইবাদত বন্দী করার জন্য, নিজের ইমান হেফাজতের জন্য, নিজের আমলকে হেফাজতের জন্য আমাদেরকে অবশ্যই করতে হবে। আমি কী খাচ্ছি, কী পড়ছি, কোথায় যাচ্ছি, কেন খাচ্ছি, কী দেখছি, কেন দেখছি, এগুলো আমাদেরকে অবশ্যই কী করতে হবে, বুঝতে হবে, জানতে হবে, জেনে বুঝে সকল কিছু করতে হবে। এরকম আপনি বলে দিলেন যে বাস এরা করেনি আমি কী করবো, আমি তো বলেছি, আমি তো তাদের থেকে নিয়ে আসছি, আপনি কেন ওখানে থাকেননি, আপনি নিজে ক্রয় করেছেন, আপনার তো দরকার ছিল, আপনার তো এটা জিম্মাদারি ছিল, আপনার তো এটা দায়িত্ব ছিল, আপনার দায়িত্ববোধ কোথায় গেল? সেজন্য যারা আমরা করছি এবং বিশেষ করে ঘরের মধ্যে যারা জবে করছি, তো আমরা ইনশাআল্লাহ তাআলা আশা করছি যে আমরা বুঝতে পেরেছি আজকের কথাগুলো, আর আমরা এর উপর আমল করবো ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পশুদের প্রতি দয়া করা, এখন দেখা যায় আপনার সমাজের মধ্যে কেউ পশুকে মেরে ফেলে, কেউ আপনার ই করে, বিভিন্ন রকমের বিভিন্ন একটা ধ্যান নিগ্রাসুরা বলতেছিলেন যে আমাদের একটা চিন্তা হয়ে গেছে যে মৃত্যু ব্যক্তি এবং পশু এদের মধ্যে এদের মনে হয় মানে কষ্ট হয় না, এদের মনে হয় কষ্ট হয় না, সেজন্য তাদের প্রতি দয়া করার মতো কোনো কিছু করে না। অর্থাৎ মৃত্যু ব্যক্তির সাথেও কিভাবে আচরণ করবো আমরা তা জানি না। এখন এই করোনার সময় আপনি মৃত্যু ব্যক্তিদের দেখবেন যে কি অবস্থা হচ্ছে। একটা সোশ্যাল মিডিয়া পিকচার দেখলাম যে সিএনজির মধ্যে মানে ই পেঁচিয়ে দড়ি দিয়ে প্লাস্টিক পেঁচিয়ে এভাবে ভালোভাবে রাখা যাচ্ছে না, মাথা কিন্তু বাইরে, মাথা বাইরে ওখানে দড়ি দিয়ে আপনার সিএনজি সাথে বেঁধে নিছে। কতটুকু আপনার এই নির্দয়ভাবে তাকে ই করা হয়েছে?
অথচ আমি দুইটা কথা বলবো এতে, যে ইসলাম কতটা সচেতন যে মৃত ব্যক্তিকে গোসল দেয়া, তার রূহ যখন বের হয়ে যায় তার শরীর নিষ্ক্রিয় হয়ে যায়, তার কোনো ক্ষমতা থাকে না। তারপরও দেখেন যে মৃত ব্যক্তিকে গোসলের জন্য ইসলামের মধ্যে বরই পাতা দিয়ে এমন গরম পানি যেটা শরীরে সহনীয় সেটা দিয়ে গোসল করার জন্য বলা হয়েছে, মৃত ব্যক্তির দেহের মধ্যে কষ্ট না পায়।
এবং বলা হচ্ছে তোমরা নাড়াচাড়া এভাবে করো যাতে ছোট বাচ্চাকে তোমরা কোলে নাও।
জি,
তার সাথে নম্র আচরণ
করার সাথে আমরা কিন্তু মৃত ব্যক্তিকে নাড়াচাড়া করি। তো ইসলাম কতটা সুন্দর একটা ধর্ম এবং কি বিধান রেখেছে। আচ্ছা, পশুর বিষয়ে দেখেন যে ইসলামের মধ্যে পশু জবেহ করা এটা আমাদের জন্য ইবাদত, আমরা কুরবানিতে করে থাকি।
এবং ওখানে বলা হয়েছে যে ভালো করে ধার দাও,
ছুরিটাকে ধারালো করে নেয়া এবং ভালো বেঁধে নেয়া যাতে পশুটা কষ্ট না পায়।
আমরা একটা কল নিয়ে এরপর একটা আলোচনা শেষ করব। জি, কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ আব্দুল আলী মাহমুদ, টঙ্গী কলেজ গেট থেকে বলছিলাম। কিভাবে তওবা করা হবে?
তওবার ব্যাপার এখনো চলছে, তওবার ব্যাপার তো আমরা বলেই দিয়েছি কিভাবে তওবা করব, তারপর আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব লাস্টে বলে দেওয়ার জন্য আমরা আলোচনায় ছিলাম।
জি, তো এখন যে একে তো মৃত ব্যক্তির সাথে তার গোসলটা দেওয়ার সময় তার সাথে কত কোমলতা নমনীয় ব্যবহারের জন্য ইসলাম
আদেশ দিয়েছে।
আর কোরবানি করবো, আমি একটা পশুকে জবাই করব, একটা বিবেক কাজ করে আমি তো তাকে জবাই করে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, যতটুকু কষ্ট দিলে ইসলামের শরীয়তের হুকুমটা আদায় হবে, পালন হবে, আল্লাহ রাসূলকে রাজি করা সম্ভব হবে, ততটুকুই কষ্ট দেয় পশুর জন্য আমার জন্য বৈধ। বাকি প্রশ্ন আমি এখন কেটে ফেললাম, শরীয়ত সম্মত কোরবানি হয়ে গেছে, এখন আমি ছুরি দিয়ে ভিতরে ইচ্ছা মতো পশুটা মারা যায়নি,
সামনে কোরবানি আসছে, আমরা ইনশাল্লাহ এ ব্যাপারে আলোচনা শুনবো।
এভাবে
করে আমি বলবো যারা ঘরের মধ্যে, আমাদের মা বোনেরা অনেক সময় দেখা যায় মুরগি হাঁস মুরগিগুলো জবাই করে, তো আমাদের উচিত যেন আমরা ঘরের মধ্যে যে যা দিয়ে আমরা জবাই করি যে বস্তুটি দিয়ে তাকে আমরা ধারালো করব, চাকু হোক অথবা দা বটি হোক যেটাই হোক, আমরা ধারালো করে আমরা মুরগি হাঁস মুরগি জবাই করি।
এখন বর্তমানে আমাদের শহর বলেন গ্রাম বলেন পশু পাখি পালা হাঁস মুরগি এগুলি পালার ব্যাপক প্রচলন
দেখা যাচ্ছে।
তো এই ক্ষেত্রে যদি আমরা পর্যাপ্ত খাবার না দিই, পর্যাপ্ত পানি না দিই, পর্যাপ্ত বাসস্থানের ব্যবস্থা না করি, তাহলে তাদের হক নষ্ট করার মধ্যে আমাদের গণ্য করা হবে। আর বলা হয়েছে যে তারা বেশি অসহায়। একজন মানুষ অন্য কারোর কাছে বলতে পারে, কিন্তু এই যারা বাক শক্তিহীন তারা বলতে পারে না, তারা আল্লাহ তাআলা দরবারে যখন ফরিয়াদ করবে মজলুম হয়ে, তখন তাদের মজলুমের সেই বদদোয়া আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। আমাদের
মাদানী চ্যানেলের মধ্যে দেখলাম যে মাদানী মুজাগরে দেখানো হয়েছে চড়ুই পাখি একটা ছাদের উপরে আপনার ই হয়ে গেছে, মানে মৃত্যুর মতো পড়ে আছে, বোঝা যাচ্ছে যে হয়তো মরে গেছে। তো এক ইসলামী ভাই এসে তার শরীরে পানি দিল, পানি দেওয়ার সাথে সাথে দাঁড়িয়ে গেল এবং ওই পানি পান করা শুরু করলো, বোঝা যাচ্ছে যে সে কি পানি পিপাসার্থ ছিল। তো অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজের মধ্যে এরকম পাখি আসে, ই আসে, তাদেরকে দয়া করা, তাদেরকে খাবার দিয়ে দেন না একটু। অনেক সময় দেখা যায় ঘরের সামনে পাখি এসে গেছে, আপনি কিছু চাল ছিটিয়ে দেন না, খেয়ে যা কি হলো। তারপরে আপনার গরু রয়েছে, ছাগল রয়েছে, এগুলোকে আমরা অনেক সময় বেদম পিটিয়ে থাকি, তো এগুলো আপনার আমাদের বোঝা উচিত যে তারা কথা বলতে পারে না, তারা বলতে পারে না যে আমাকে আর মারিও না, আমি কষ্ট হচ্ছে। এরপরে আপনার দেখবেন যে পাখিগুলো ইয়ার গান দিয়ে মেরে ফেলে, এদের অনেক শখ থাকে যে মেরে ফেলে, অতিথি পাখি, শীতকালীন অতিথি পাখি আসে তাদেরকে মেরে ফেলে,
মাছ শিকার করে,
মাছ
অযথা শিকার করে, আবার কষ্ট দেয়, আবার মাছটাকে ছেড়ে দেয়। এভাবে
এগুলো আমাদের দেখা উচিত এবং বোঝা উচিত, এবং এগুলো ইনশাল্লাহ আমরা দয়া করে, বলা হচ্ছে দয়া করা হবে।
কিছু ভুল প্রক্রিয়া এবং কুসংস্কার আমাদের মধ্যে রয়েছে যে পশু কেনার ক্ষেত্রে যখনই দাম হয়ে যায় তখন মালিক কি করে, রশিটা যে কিনেছে তার হাতে দেওয়ার সময় পশুটাকে জোর একটি থাপ্পড় দেয়।
আচ্ছা,
থাপ্পড় দেয় কেন? থাপ্পড় দিলেন, বাস মানে এটা নিয়ম, সে তার প্রচলন এটা হয়েছে যে পশুটাকে ছাড়ার সময় জোড়াটা থাপড় দিবে।
অনেক সময় পশু ঘুমিয়ে থাকে,
জি ঘুমায় থাকে,
তাকে মেরে উঠানো,
মেরে উঠানো,
অন্যতরই অন্য ব্যবস্থাও রয়েছে উঠানো, কিন্তু সেটা অবলম্বন করে না। যাই হোক, আমাদের
আসলে এটা
সময় আমাদের হাতে একেবারে কম, পশুদের প্রতি দয়া আমাদের করতে হবে, পানি পান করানো, বিশেষ করে আমাদের দেখবেন পিঁপড়া পিপিলিকা যেটাকে আমরা বলি আমাদের ঘরের মধ্যে আসে, তাদেরকে আমরা অযথা মেরে ফেলি।
আল্লাহ,
যদি কষ্ট দেয় মারা ঠিক আছে, কিন্তু অযথা মেরে ফেলা, আপনার শরীরে একটা আছে আপনার কামড়াচ্ছে না, আপনি তাকে মেরে ফেললেন কেন, তাকে আপনি এমনিতে ছেড়ে দিন, তার প্রতি দয়ার নিয়তে আপনি ছেড়ে দিন। এভাবে করে আপনার পায়ের নিচে কিছু পড়লো, আপনি তাকে বাস মেরে ফেললেন, পোকামাকড় আসলো মেরে ফেললেন, প্রজাপতি অনেক সময় আসে ঘরের মধ্যে তাকে ধরে মেরে ফেললেন, অথবা ঘরে ছোট বাচ্চারা থাকে তারা এগুলো শৌখিন থাকে, পোষা এই পাখিগুলো মানে ধরে ধরে খাঁচাবন্দি করা, তো এগুলো করা, এগুলো যদি আপনাদের শখ থাকে, কাজে আসছে না কোনো, এমন কোনো পাখি আপনার কাজে আসছে না, আপনি তাকে কেন বেঁধে রাখছেন, আপনি কেন খাঁচাবন্দি করে রাখছেন, ছেড়ে দিন না তাকে। যদি কাজে আসে খাওয়ার মতো কোনো পাখি হয়, যেমন কবুতর রয়েছে, তাকে লালন পালন করা, এবং এক্ষেত্রে তো বলা হয়েছে তাদেরকে তোমরা খাবার দাও, আমার যাতে করে খাবারে কষ্ট না হয়, যেটা আমরা মনোরবাস থেকে শুনলাম,
পর্যাপ্ত
পর্যাপ্ত খাবার আমাদের দিতে হবে যাতে কষ্ট না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং পশুদের দয়া করতে হবে, বিড়ালের প্রতি দয়া করা। ঘরের মধ্যে অনেকে বিড়াল থাকে, তাকে একটু মাছ খেয়ে ফেলেছে, আপনি তাকে যদি খাবার দিতেন মাছ তো খেত না, তার পেটে ক্ষুধা আছে বলে আপনার মাছ খেয়ে ফেলেছে, তা আপনি খাবার দিতেন, আগেভাগে খাবার দিয়ে দিন, তার প্রতি দয়া করেন, তাকে পেট ভর্তি করে রাখেন, আপনার পেট ভর্তি আছে, ও মেউ মেউ করতেছে, আপনার কি তাকে আপনার একটু দয়াও হচ্ছে না তার প্রতি, কেমন দয়ালু আপনি, আপনি এমনিতে সবাইকে খানা দিচ্ছেন কিন্তু বিড়ালের প্রতি তো দয়া হচ্ছে না, চিন্তা তো করুন, আপনি বলছেন যে খেয়ে ফেলে এই জন্য খাবার দিব না, এরকম না করি, তাকে আমরা খাবার দিই, এ আল্লাহ তাআলা সৃষ্টি, এর জন্য তাকে আমরা খাবার দিই, তার প্রতি আমরা দয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। অনেকগুলো বিষয় আমাদের রয়ে গেছে যেগুলো আমরা আজকের আমরা আলোচনা করতে পারিনি, আমাদের হাতের সময় শেষ, বিদায় নিব, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায়।